تقطعها إن الإنسان لكفار. صدق الله العظيم.
ما شاء الله بھائی سب حضرات تشریف رکھیں جو بھائی کہاں خراب وہیں بیٹھ جا رہے ہیں. یہ عصر کی نماز بیان کے وقت بہت قیمتی ہے. اول تو دوستوں بزرگوں کو پوری زندگی بہت قیمتی ہے جو اللہ تعالیٰ نے زندگی عطا فرمائی رکھی ہے, یہی بہت قیمتی ہے. پھر عصر کی نماز کے بعد کے وقت اور زیادہ قیمتی ہے کہ حدیث پاک کے مقام میں اللہ تعالیٰ فرماتا ہے کہ تو فجر کی نماز کے بعد اور عصر کی نماز کے بعد خیال سے لے کر میں درمیان میں تیری حفاظت کروں. تو زندگی قیمتی, پھر عصر کے بعد کا اور قیمتی, پھر اللہ کے راستے میں نکل کر اس کی قیمت اور بڑھ جاتی ہے کہ اللہ کے راستے کی ایک صبح اور ایک شام دنیا اور دنیا میں جو خوشی ان سب سے بہتر ہے. لیکن دوستوں بزرگوں یہ وقت بہتر جب بنے گا, یہ وقت قیمتی جب بنے گا جب ہم آپ کو قیمتی بنا دیں گے. نہیں تو وقت کا کام یہ گزرنا وہ گزر رہا وقت ہے, ہر ایک کو پتا ہے اور آگے کس کا کتنا وقت باقی ہے یہ کسی وقت پتا نہیں ہے. اسی لیے ہمیں جو پاس رسوم ہے کہ سورج جب روڈارا نکلتا ہے تو یہ اعلان کرتا ہے کہ ابن آدم تجھے جو عمل کرتا ہو کر لے, آج کہیں پہ بھی شروع سے کبھی نہیں آئے گا. کہ جو سال گزر گیا, جو مہینہ گزر گیا, جو ہفتہ وقت گزر گیا, اب وہ کسی قیمت پر بھی واپس نہیں آئے گا اور آگے کس کا کتنا باقی ہے پتا نہیں ہے. اس لیے دوستوں بزرگوں ہم اپنی زندگی اور قیمتی بنانے عملوں کے اندر رکھ کر, اس لیے کہ اعمال ایک ایسی چیز ہے جو انسان کے ساتھ ہر جگہ ساتھ رہتے ہیں اور 100% ساتھ رہتے ہیں. انسان کے اعمال اس کے ساتھ ہر جگہ رہتے ہیں, اچھے ہوں کہ برے ہوں, اور عمل ہی پر انسان کی زندگی کے بڑھنے بگڑنے کا تعلق ہے. انسان کے بننے بگڑنے کا تعلق دنیا کی کسی چیز سے نہیں ہے, بلکہ انسان کے بننے بگڑنے کا تعلق انسان کے اعمال سے ہے کہ عمل سے زندگی بنتی ہے, جنت سے جہنم بھی. یہ خافی اپنی طرف سے نہ نوری ہے نہ ناری ہے کہ دنیا کی کسی چیز سے انسان کے بننے بگڑنے کا تعلق نہیں ہے, بلکہ انسان کے بننے بگڑنے کا تعلق انسان کے اعمال سے ہے. اعمال کہلاتے ہیں کمانا ہے, خرچ کرنا ہے, شادی کیا ہے, تجارت ہے, جو کام کر رہا ہے کہلاتے ہیں. اور یہی اعمال یہی سارے کام غیر بھی کرتے ہیں, کھانا پینا, سونا, کمانا, خرچ کرنا, شادی کیا, یہ سارے کام غیر بھی کرتے ہیں, یہی سارے کام مسلمان بھی کرتا ہے. فرق اتنا ہے ان میں اور ہم میں کہ ہمیں ان سارے کاموں کے کرنے کا طریقہ بتایا گیا ہے. لقد کان لکم فی رسول اللہ اسوۃ حسنۃ, کہ تمہارے لیے زندگی گزارنے کا بہترین نمونہ کہ وہ تمہارے پیارے نبی کی زندگی ہے. کہ کل قیامت کے دن اللہ تعالیٰ ہر ایک کو اس نمونے کے مطابق دیکھیں گے کہ جس کی جتنی زندگی نبی کے طریقے کے مطابق ہوگی اس کی اللہ کے یہاں قدر ہوگی, اس کی اللہ کے یہاں قیمت ہوگی, اور جس کی جتنی زندگی نبی کے طریقے سے دور ہوگی اتنا ہی اللہ کیا بے قیمت ہوگا, اتنا ہی اللہ کیا بے حیثیت ہوگا. صلی اللہ رسول کریم, اما بعد, میں موسم دو سب لوگ اگر والے میں جانتے ہیں ہمارا ذرا چلا پھر کرتی تھی مہربانی কারণ আপনাদের পরের থেকে মাগরিব পর্যন্ত সময়টা বহুত মূল্যবান, বহুত এমনি তো পুরা জিন্দগি আমাদের মূল্যবান, পুরা জিন্দগি কিন্তু বিশেষ করে আসরের থেকে মাগরিব পর্যন্ত সময়টা ভীষণ মূল্যবান. বলেন যে আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি বদরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে আমাকে স্মরণ করে নাও, আমাকে শুধু ইয়াদ করে নাও, আমি মধ্যবর্তী সময়ের দিকে যাব. এই জন্য আমরা সকলেই মেহরবানি করে আমাদের সময়কে কাজে লাগানোর চেষ্টা করি, সময়কে মূল্যবান বানানোর জন্য চেষ্টা করি. আর বলেন যে বিশেষ করে আমাদের সময় যেহেতু আমরা আল্লাহর রাস্তায় বের হয়েছি, তো আল্লাহর রাস্তায় বের হওয়ার দ্বারা
সময়ের মূল্য আরো বেড়ে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে, এক সকাল অথবা এক বিকাল আল্লাহ রাস্তায় কাটানো দুনিয়া এবং দুনিয়ার তো কাজেই আমরা আমাদের সময়কে মূল্যবান বানানোর জন্য চেষ্টা কেটে যায়, সময় তো চলে যায়, সময় থাকে না, প্রত্যেকের সময়ই চলে যায়। অনেক কার কতটুকু সময় চলে গেছে এটা তো আমরা জানি, কিন্তু কার কতটুকু সময় বাকি আছে এটা আমরা জানি না। তো সময়টাই আমাদের আমলের সমষ্টি, এই সময়টাকে যদি আমরা কাজে লাগাই তো এটাই আমল হবে। আর বলেন যে এই আমল আমল করার যোগ্যতা, আমল করার সালাহিয়াত মানুষের সাথে সবসময় থাকে, যেহেতু সে তার শরীরটা নিয়ে আমল করবে, সময়ের ভিতরে সে আমল করবে, তো শরীরটাও তার সবসময় সাথে আছে, সময়টাও সে সবসময় পাচ্ছে, তো শরীরটাকে সময়ের মধ্যে খুব আলাদা করে দখল করে, তো তার সময়টা মূল্যবান হয়, তার সময়টা দামি হয়। আর সময়টা যদি সে কাজে না লাগায়, আমলের মধ্যে না প্রতিবাহিত করে, তো সময় তো এমনি পার হয়ে যাবে, তো আশে রাতে সে পাবে না, আশে রাতে এই সময়ের কিছুই পাবে না। এই জন্য বলেন যে এই সময়টাকে আমাদের কাজে লাগাইতে হবে। আর বলেন সময়টা কাজে কখন লাগে, সময়টা কাজে ওই সময় লাগে যখন কিনা আমরা সময়টাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে কাটাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যেভাবে কাটছে, সময় যেভাবে কাটবে, এইভাবে যদি আমরা আমাদের সময়কে কাটাই অতিবাহিত করি তবেই আমাদের সময় কাজে লাগলো। এটাই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তুমি তোমাদের জন্য উত্তম নিদর্শন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেভাবে করছেন, খানা পিনা যেভাবে খাইছেন, ওইভাবে যদি আমরা খানা পিনা খাই ওইটা আমাদের এভাবে করা হবে। আমাদের পোশাক পরিচ্ছদ যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরিচ্ছদ করছেন, ব্যবহার করছেন, পরিধান করছেন, আমরা আমাদের পোশাক পরিচ্ছদ যদি ওইভাবে পরিধান করি, ব্যবহার করি, উপসাস পরিচয় করা তার একটা এবাদত, তাহলে আমল হবে। কোনোভাবে বিবাহসাদী বিবাহসাদী হয়ে যাচ্ছে জরুর, বলতে এই জরুরত যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে সম্পাদন করছেন, যেভাবে বিবাহসাদী চাষবাস করছেন, এইভাবে যদি আমরা করি তো বলতে আমাদের বিবাহটাকে আমলে করতে নিতে হবে। আমাদের কাজে লাগে সময়ের কাজে সময় লাগছে যখন সময়টা ব্যবহার হবে। আর বলতে দিন মানুষ বলতে আমলের দ্বারাই লাভবান হবে, সে কামিয়ে হবে, সফলকাম হবে। আজ আমল করে যেটা পেতে পারতা সে কোনো ধরনের কামিয়াবি পাবে না, সে অতি প্রকাশ্য হবে, সে ক্ষতিগ্রস্তের মধ্যে হবে। এজন্য আমাদের প্রতিবর্তার কাজ এটাই হবে যে আমরা আমাদের সময়টাকে কাজে লাগাই।
আমি আপনি আমলের ফিকরমান হো রা হ্যাঁ, মেরে বদন সে নিকলনে ওয়ালে আমাল কেসে হ্যাঁ, কাম কেসে হ্যাঁ, মেরা তরিকা ক্যা হ্যাঁ, পর আমাল কে দারো মিসাল ইনসান কে ইয়কিন কে সাথ কে জেসে উসকে আন্দর কা ইয়কিন হোগা বদল সে নিকলনে ওয়ালে আমাল উসকে এতবার সে হোগে। আগর আন্দর ইয়কিন খারা হুয়া হোগা তো বদল সে নিকলনে ওয়ালে আমাল উসকে এতবার সে হোগে, পর আগর আন্দর ইয়কিন খারাপ হোগা, ইয়কিন কমজোর হুয়া তো ফির বদল সে নিকলনে ওয়ালে আমাল উসকে এতবার সে হোগে। ইসলিয়ে হমে বুনিয়াদি তৌর পর সবসে পহলে আপনে আন্দর কে ইয়কিন কো বদলনা হ্যায়, یعنی اپنے ایمان کو بنانا ہے کہ یہ ایمان کہ یہ اللہ نے ہمیں سب سے بڑی نعمت پر حمد فرمائی ہے، ایمان کی دولت یہ سب سے بڑی نعمت ہے، اس لیے کہ انعامات کو اللہ تعالیٰ کی طرف بار ہے کہ قرآن کہتا ہے کہ اللہ کی نعمت اتنی ہے کہ اگر تم اللہ کی نعمت کتنا چاہو شمار کرنا چاہو تو تم اللہ کی نعمت صحیح سے شمار نہیں کر سکتے، اتنے انعامات اللہ تعالیٰ کے ہمارے اوپر قدم قدم پر سال سال پر اللہ تعالیٰ کی نعمتیں بارش کی طرح ہمارے اوپر اتر رہی ہیں, اور ایسی ایسی نعمتیں ہیں کہ اللہ کی ایک نعمت بڑی نعمت ہوتی ہے لیکن ہمارا دھیان نکل بھی جاتا ہے کہ اللہ کی نعمتوں میں بڑی نعمت ہے. اس لیے کہ ہر چیز کی قدر و قیمت, ہر چیز کی قدر و قیمت آدمی کو اس وقت پتہ چلتی ہے, اس وقت محسوس ہوتی ہے جب وہ چیز ہاتھ سے نکل جاتی ہے. جب تک کوئی چیز آدمی کے ہاتھ سے ہوتی ہے اس کی قدر و قیمت پتہ نہیں ہوتا, جب وہ چیز ہاتھ سے نکل جاتی ہے تو پتہ چلتا ہے کہ میں نے کتنی بڑی چیز پڑی ہے. اس لیے جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ پانچ چیزوں کی قدر کرو, پانچ چیزوں سے پانچ نعمتوں کی قدر کرو. نعمتیں اگر ہم غور کریں تو ان پانچ نعمتوں میں پوری زندگی کا خلاصہ آ گیا. کہ پہلے فرمایا کہ جوانی کی قدر کرو بڑھاپے سے پہلے پہلے, کہ جوانی سے عبادت اللہ کیا مقبول ہے. کیوں؟ اس لیے کہ اس میں آزادی کا بھی ہوتے ہیں, خواہشوں کا بھی کام ہوتا ہے. آدمی اپنی خواہشوں کو پار کر کر اپنی جوانی اللہ کی عبادت میں, اپنے دین کو پھیلانے میں, اپنے دین کو جیتنے میں اگر اپنی جوانی لگاتا ہے تو پھر ایسی جوانی کے بعد اللہ کیا مقبول ہے. وہ سات آدمی جو خلاف کے سائے کے رشتے ہوں گے ان میں ایک جوان بھی ہوگا جو جوانی میں اللہ کی عبادت کرتا ہوگا. تو جوانی کی قدر بڑھاپے سے پہلے پہلے, اور مالداری کی قدر کرو اللہ نے مال دیا ہے کہیں کہ تندرستی سے پہلے پہلے, کہ صدقہ خیرات سیواؤں پر, یتیموں پر اور مدرسوں پر اور خیرات کی جگہ پر کہ خرچ کرو گے کہیں سے پہلے پہلے کہ آپ کو حال آ گئے ہیں یا مشکل آ گئی ہیں تو اس وقت خرچ کر سکتا تھا. اب کاروبار جیسے اس وقت دو سال سے حال نہ چلے ہیں, ہر آدمی پریشان رہا ہے کہ پہلے جس عہدے پر تھا, جس چیز پر تھا, کیا اس کے اعتبار سے تجارت کے اعتبار سے بہت چیز آئے گیا. تو مالداری کی قدر تو اس وقت خرچ کر سکتا تھا نہیں کیا, اب ہاتھ میں ابھار نہیں رہا تو اب سننا نہیں چاہ رہا ہے تو نہیں ہو پا رہا ہے. تو مالداری کی قدر کرو تندرستی سے پہلے پہلے, اور خالی اوقات کی قدر کرو مجبوری سے پہلے پہلے. خالی اوقات کی قدر, کہ خالی اوقات کی قدر کیا ہے؟ مثال کے طور پر اس وقت ماشاءاللہ بہت ساری جماعتیں ہر طرف سے آئی ہوئی ہیں بیرون سے, تو یہ آپ نے وقت فارغ کیا ہوا ہے. چلنے چار مہینے, سات مہینے, سال سال کی جماعتیں بھی ہیں ماشاء اللہ, یہ آپ نے وقت فارغ کیا ہے. یہاں کوئی کام آپ کا نہیں ہے, ہر وقت مسجد میں رہنا ہے, نہ گھر ہے, نہ کاروبار تو صحاب ہیں, نہ کسی کی خوشی میں جانا ہے, نہ کسی کی غمی میں جانا ہے, کوئی کام نہیں ہے سوائے مسجد کے اور دعوت کے کام کے. تو اس اوقات کی قدر کیا ہے؟ میں ہمیں مثال کے طور پر بتلا رہا ہوں کہ ایک حدیث پاک کا مفہوم ہے کہ جو آدمی چالیس سلام کے ساتھ ایسی طرح نماز پڑھے کہ اس کی تصویر اولا پہنچ رہا ہو تو اللہ کی طرف سے ملتے ہیں. ایک پروانہ جہان سے جان ہونے کا, جو چالیس دن اخلاص کے ساتھ اسی طرح نماز پڑھے کہ تصویر اولا پہنچ رہا ہو, تو اس حدیث پر عمل کرنے قریب وقت ہوتا ہے. وقت فارغ کیا, وقت فارغ کیا ہے, کوئی کام نہیں ہے. اگر اس حدیث پر یہاں عمل نہ ہوا تو گھر جا کر اس حدیث پر عمل کرنا ہو جائے گا. کیوں؟ کیونکہ سینکڑوں جھمیلے انسان کے ساتھ لگے ہوئے ہیں, ساری چیزیں ضرورتیں ساری تیاریاں وہاں پر لگی ہوئی ہیں. 38 دن 39 دن تک سے پورے اللہ کے پاس پڑھتا رہا اور 40 دن تو ایک رکعت نکل گئی محروم ہو گیا, تمام مل جائے گا. تو میں نے بتایا اوقات کی قدر ہوئے ہیں, ہم اپنے عملوں کی قدر کریں, اپنے اوقات کی قدر کریں, جماعت با نماز پڑھنے کی ہم فکر کریں تاکہ ہم اس فضیلت کے اندر ہم داخل ہو جائیں. تو خالی اوقات کی قدر کرو مجبوری سے پہلے پہلے, اور صحت کی قدر کرو بیماری سے پہلے پہلے. ہاں آدمی ٹلاتا ہے چلتا ہے اس لیے صحت کے زمانے میں کہ ٹھیک ہے چل لیں گے, دیکھ لیں گے, سوچ لیں گے, یہ ٹلاتا ہے شیطان. لیکن صحت حضرت علی رضی اللہ تعالیٰ عنہ فرماتے تھے کہ دو ایک تو فقر ایک دم آتا ہے کہ حالات آ رہے کاروبار پر نقصان ہو گیا تو ایک دم جہاں تھا وہاں سے دلی سے آ گیا, اور دوسرے بیماری بھی اچانک آ جاتی ہے. اللہ حفاظت فرمائے. تو اس لیے کہ صحت کی قدر کرو بیماری سے پہلے پہلے, اور زندگی قدر کرو موت سے پہلے دے. تو یہ پانچ چیزیں بتلائی ہیں اور ان پانچ چیزوں میں پوری زندگی کا میں کہہ رہا تھا کہ انعامات اللہ تعالیٰ کے بے شمار ہیں, لیکن ان تمام نعمتوں میں جو سب سے بڑی نعمت اللہ نے مجھے اور آپ کو مرحمت فرمائی ہے وہ ایمان کی دولت ہے. اس سے بڑی کوئی نعمت نہیں ہے. اس لیے کہ اللہ نے کامیابی ناکامی کا دار و مدار دنیا کی کسی چیز پر نہیں رکھا ہے. اللہ نے کامیابی ناکامی کا دار و مدار ایمان اور ہمارے صالحہ کے ساتھ رکھا ہے, کہ ایمان کے بغیر کوئی عمل قابل قبول نہیں ہے. صالحہ نہیں ہے تو پھر قیامت کے دن سے سزا بھگتنی پڑے گی. یہ اللہ غفور الرحیم ہے, معاف کر دے تو پھر اسے کون پوچھنے والا ہے. تو ایمان کے بغیر تو کوئی کام کوئی چارہ کار ہے ہی نہیں, کامیابی کا کوئی سوال ہے ہی نہیں. تو یہ ایمان اللہ نے مجھے اور آپ کا برحمت فرمایا ہے. لیکن دوستو بزرگوں, جو چیز انسان کو بغیر محنت کے بغیر مجاہدے کے بغیر قربانیوں کے جو چیز انسان کو ملتی ہے, انسان کے اندر اس کی قیمت کم ہوتی ہے. بنسبت اس کے جو چیز انسان محنت کر کر حاصل کرتا ہے, جس چیز پر آدمی کا جان مال وقت لگتا ہے, جس کے لیے آدمی قربانی دیتا ہے, کہ اس کی قدر و قیمت زیادہ ہوتی ہے. اور جس چیز پر یہ چیز نہیں لگتی کہ ایمان کہ ہمیں بغیر محنت کے بغیر مجاہدے کے بغیر قربانیوں کے کہ یہ ایمان ہمیں ملا ہے, اس لیے ہمارے اندر ایمان کی قدر و قیمت کم ہے. اس لیے جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے ایمان کی اور ایمان والے کی اللہ کیا کیا حیثیت ہے, کیا قدر و قیمت ہے, وہ بتلائی ہے. اور صحابہ کے اندر اس قدر و قیمت کو اتارا ہے کہ کیا قدر بتلائی ہے, کہ یہ قدر بتلائی ہے کہ جب تک ایمان والا اس دنیا میں موجود رہے گا, یعنی ایک بھی اللہ تعالیٰ کہنے والا اس دنیا میں موجود رہے گا, اللہ تعالیٰ اس کام کی رکھا آسمان کے نظام کو باقی ایمان والے کو. یہ اس وقت تو کروڑوں اور کروڑوں مسلمان ہیں دنیا میں, کہ سب دنیا آسمان کا نظام باقی رکھے باقی رہے گا. یہ ایمان کا نظر ہے ایمان والے کی. اور قیمت کیا بتلائی, کہ اگر رائے کے دانے کے برابر ایمان کو بچا کر لے جاتا ہے تو اب جس کا ایمان جتنا اونچا ہوگا, جس کا ایمان جتنا اعلیٰ ہوگا, کہ کل قیامت کے دن اس کی اتنی بڑی جنت ہوئی. یہ اللہ نے ہمیں دعوت تبلیغ والے کا کام دیا ہے. یہ ایک آسان سا کام, یہ اپنے ایمان کو بنانے کے لیے, اپنے اندر کے یقین کو بنانے کے لیے. کہتا ہے اللہ کی بڑائی کو بولتا ہے, سنتا ہے, اس کی دعوت دیتا ہے, تو اندر کا یقین بدلتا ہے. اور جب اندر کا یقین بدلتا ہے تو پھر بدل کر نکلنے والے اعمال صحیح ہوتے ہیں. آج عملوں کی خرابی, عملوں کی کمزوری, وہ اندر کی یقین کی کمزوری کی وجہ سے.
والے نے کہا دیے ہمارا جو عمل کرتے پڑھ ہمارے دارا جو عمل کرا ہوتے سمبھو ہو تخن کی نہ ہمارے ایمان پریپورن ہو دلر مدد تخن ایمان تھے دلر مدد تخن ایمان پریپورنتا تھے تخن مانس عمل کرتے پڑھ আর এই ইমান এত বড় দৌড় এত বড় নিয়ামত যে আমরা কল করে দুনিয়া কেরাতে কামিয়াবি নির্ভর এই মনের দ্বারাই মানুষ দুনিয়াতে শান্তি কামিয়াবি হাসিল করতে পারবে এবং এখানে তো আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন এবং এটাই আল্লাহ তাআলা তোমরা যদি আল্লাহ তাআলা নিয়ামতের গণনা করো তো তোমরা আল্লাহ তাআলা নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না. আল্লাহ তাআলা এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তো বলেন যে এই নিয়ামত সময়ের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত ইমান. তাছাড়াও বলেন যে হাদিসে পাঁচটির মধ্যে পাঁচটা নিয়ামতের কথা বলা হয়েছে, যে পাঁচটা জিনিসের কথা বলা হয়েছে যে অপর পাঁচটা আসার আগে এই পাঁচ নিয়ামতকে তোমরা পরিষদ মনে করো. তো যেন ওই যে পাঁচটা নিয়ামতের কথা আল্লাহ বলছেন আমাদের জীবনের পুরাটা যেন ওর ভিতরে চলে আসে, জীবনের যেন ওইটা খোলা সমাপ্তি, তার মধ্যে একটা বলছেন যে তোমাদের যৌবন কালকে গনিমত মনে করো, বার্ধক্য আসার আগে, বার্ধক্য আসার আগে কেননা যৌবন কালের মধ্যে মানুষের খায়সা খুব চাঙ্গা থাকে। যৌবন কালের মধ্যে যখন মানুষ আল্লাহ আল্লাহ তাআলার কাছে অনেক দাম রাখে, মূল্য রাখে, এই জন্য বলেন যে আদিতে বাকি বলতে আল্লাহ রসুল এটাই বলছেন যে তোমরা যৌবন কালকে গনিমত মনে করো, বার্ধক্য আসার আগে। কেননা যৌবন কাল আদিতে বাকির মধ্যে এটাও আসছে যে কাল কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকার ব্যক্তিকে তার আদর্শের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া যদি কোনো ছায়া থাকবে না। তার মধ্যে যখন লিপ্ত হয়ে গেছে আল্লাহ তাআলার হুকুম আদম মানা শুরু করে দিচ্ছে, এই জন্য বলেন যে আমাদের এই যৌবন কালকে গনিমত মনে করতে হবে, বার্ধক্য আসার আগে। আর একটা জিনিস হলো যে মালদারি আমাদের থেকে আল্লাহ তাআলা সংকৃতি ধনাঢ্যতা মাল খেয়েছে, এই মালদারি আর ধনাঢ্যতাকে কিছু না কিছু তোমার যে ধনাঢ্যতা আর মালদারি কি করব মনে করতে হবে। বলেন যে মানুষ মানুষের উপরে কোনো সময় বিলকুল নাই, মাল আমাদেরকে খরচ করতে হবে, নিজের খাতের মধ্যে মাল খরচ করবো, খরচ করবো, বিধবার পিছনে খরচ করবো, তারপরে মানুষকে সাহায্য আর বিশেষ করে যারা বাহিরের দিকে বাহির মোড় থেকে আসছেন তারা তো আসছেন, বা আমরা অনেকেই সময় নিয়ে আসছি, বিশেষ করে এখানে যে আসছি খালি অর্থ, আমাদের এখানেও খালি অর্থ, আল্লাহ রাস্তায় লম্বা সময় গিয়ে বের হওয়া সেখানেও আমাদের খালি অর্থ, অবসর সময়, তোমার এটাকে আমরা গনিমত মনে করতে হবে। এই সময়ের মধ্যে আমাদের নেক আমলকে যতদূর সম্ভব করতে পারি করতে হবে। তো বলেন যে দাওয়াত দেওয়া, তাহলে এখানে তো আমার সাথে বাড়ি ঘর নাই, ছেলে মেয়ে নাই, আপনি চলুন কোনো ব্যবসার দোকান কিছু আমার সাথে, আমি এখানে আমি খুব নেক আমল করতে পারি, খুব নেক আমলের মধ্যে সময় দিতে পারি, নেক আমলের সুযোগ আমার। তো কাজেই এই অবস্থায় পরিমত মনে করতে হবে, বলেন যে ব্যস্ততা আসার আগে। বিশেষ করে বলেন যে এখন মানুষ সেই চিল্লায় বের হয়েছে, তোমার যে চিল্লাই বের হয়েছে, যেমন নাকি এক হাদিসে বাকির মধ্যে আসছে যে ব্যক্তি 40 দিন এমন ভাবে নামাজ আদায় করে যে তকবীর ওলা তার ফল পায় নাই, তকবীর ওলার সাথে 40 দিন যদি নামাজ আদায় করে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দুইটা কাজ দেওয়া হয়, এক হলো তার মোনাফিকের থেকে তার নামটা দেখায় এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হয়। তো বলেন যে এটা সুবর্ণ সুযোগ আল্লাহ রাস্তায় এই আমলটাকে করা, কারণ বাড়িতে গেলে তো মানুষ বিভিন্ন তার দোকান চাকরি ব্যবসা আত্মীয়-স্বজন বিভিন্ন ব্যবসা বলে দেওয়ার সময় এরকম হয় যে বাড়িতে থাকা অবস্থায় আমি চব্বিশ দিনের সাথে নামাজ পড়ার জন্য ইরাদা করছি, 38 দিন 39 দিন হয়ে গেছে, শেষের দিন গিয়ে একটা গাছ দেবে, এরকম হয়ে যায়। বলেন যে আল্লাহ রাস্তায় যে বলতে এই আমলটা করা বহুতই বড় সুযোগ, সেই জন্য বলেন যে অবসর সময়কে আমাদেরকে গনিমত মনে করতে হবে, ব্যস্ততা আসার আগে। আর একটা জিনিস হলো যে সুস্থতাকে গনিমত মনে করতে হবে, অসুস্থতা আসার আগে। মানুষ যতক্ষণ সুস্থ থাকে সে আমল করতে পারে, আমলের জন্য সে নিজেকে নিজেকে করতে পারে, আমল করাটা তখন আসে আমল বা হয়ে ওঠে না। বলেন যে এটা আসছে কিতাবের মধ্যে হঠাৎ চলে আসে, দুটা দিন দুটা বস্তু এরকম আছে আসে যে মানুষের কাছে অপুষ্টা তার কাছে চলে আসে। তার মধ্যে একটা হলো দরিদ্রতা, মানুষের টাকা পয়সা আছে, দন্দলত আছে, এমন এক অবস্থার সম্মুখীন হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য এমন চেষ্টা হয়ে গেছে, বলেন যে এমন একটা অবস্থা তার সামনে আসছে যে সে আর মানে টাকা পয়সা ধরে রাখতে পারছে না, এখন তো সে টানাটানির মধ্যে পড়ে গেছে। তো বলেন যে দরিদ্রতা মানুষের কাছে হঠাৎ চলে আসে। আর আরেকটা জিনিস অসুস্থতা, অসুস্থ মানুষ সশস্থ সুস্থই আছে কিন্তু হঠাৎ সিরিজে অসুস্থ হয়ে পড়ে, এই জন্য বলেন যে সুস্থতা বলে মনে করতে হবে, অসুস্থতা আসার আগে। আরেকটা জিনিস ছিল যে আমাদের জীবন আর হায়াত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার হায়াত আর জীবনকে গনিমত মনে করো, বলে মৃত্যু আসার আগে, মৃত্যু আসলে সব আমল বন্ধ হয়ে যাবে, কোনো আমলই আর আমি করতে পারবো না, যতদিন আমার হায়াত আছে আমি নেক আমল করতে পারতেছি, হায়াত শেষ আর কোনো নেক আমল করতে পারবো না। তো বলে হায়াত কখন শেষ হবে এটা আমার জানা নাই, যতটুকু হায়াতে অতিবাহিত হয়েছে আমার জীবনের যতটুকু কেটে গেছে এটা তো আমার জানা আছে, কিন্তু সামনে কতটুকু আছে এটা আমার জানা নাই। তো কাজেই আমার জীবনকে এই জন্য বলেন যে জীবনকে কাজে লাগানোর জন্য স্বপ্ন একটু বড় যেটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাকে ইমান হাসিল করতে হবে, ইমান আমার মধ্যে পয়দা করতে হবে, ইমানকে বাড়াতে হবে, শান্তি কামিলা পরিপূর্ণ করতে হবে। কারণ ইমান এমন একটা জিনিস যে মানুষের যদি ইমান না থাকে তাহলে তো সে চিরদিন জাহান নামে তাকে থাকতে হবে, চিরদিন তাকে জাহান নামে বলে থাকতে হবে, আমলের মধ্যে কমি, ইমান আছে আমলের মধ্যে ত্রুটি। তো বলেন যে সে হয়তো একদিন না একদিন জাহান নামে আজাব ভোগ করে, জাহান নামে শাস্তি ভোগ করার পরে সে একদিন না একদিন জান্নাত যাবে। আর আল্লাহ তাআলা যদি কাউকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যদি কাউকে মাফ করে দেন সেটা তো আল্লাহ মাফ করেই দিতে পারেন, কিন্তু মাফ যে করবেন এটা তো নিশ্চয়তা নাই। তো বলেন যে ইমান আছে আমলের মধ্যে স্থিতি, তাহলে শাস্তি ভোগ করে একদিন একদিন সে জান্নাতে যাবে। তো বলেন যে ইমান এত বড় ভালো, ইমান এত বড় নিয়ামত, ইসকে বড় আর নিয়ামত হতে পারে না। তো বলেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইমানের ব্যাপারে এত ইমানের কদর বোঝাইছেন আর আসলে ইমানের মূল্য বোঝাইছেন। তো বলেন যে ইমানের কদর কি বলছেন, বলেন যে ইমানের কদর এটা বলছেন যে আজকে দুনিয়াতে শত শত কোটি মুসলমান আছে, ইমানদার আছে, আল্লাহ আছে, কালিমা ভক্তরা আছে, বলে এই সব মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় আর একজন ইমানওয়ালা একজন আল্লাহ বলনেওয়ালা যদি দুনিয়াতে থাকে, আল্লাহ তাহলে ওই একজন ইমানওয়ালার বদৌলতে ওই একজন ইমানওয়ালার ওসিলায় আল্লাহ তাহলে সারা দুনিয়াকে টিকায় রাখবেন, সমস্ত সৌর জগত আর সমস্ত দুনিয়াকে আল্লাহ তাআলা বাকি রাখেন ওই একজন ইমানওয়ালার দ্বারা। তো এটা তো ইমানওয়ালার কদর বলেছেন, আর হলে ইমানওয়ালার মূল্য যেটা বলেছেন যে বলেন একথা যে কাল কিয়ামত দিন একজন মানুষ তার কাছে সারা পরিমাণ যদি ইমান থাকে, সামান্য ইমান সানা পরিমাণ ইমানও যদি তার কাছে থাকে, এই অবস্থায় যদি সে আল্লাহ তাআলার কাছে হাজির হয়, বলেন যে হয়তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন বা সে শাস্তি ভোগ করলেও আল্লাহ তাআলা তাকে এত বড় জান্নাত দিবেন যে এই দুনিয়ার দশ গুণ বড় হবে সেই জান্নাত। এই জন্য মেহমান দোস্তা বলল বলে যে এই জান্নাত ও অত বড় জান্নাত সে জান্নাত তার কারণে সে আসতে পেরেছে। তো এই ইমান আমাদের আল্লাহ তাআলার পক্ষে সবচেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় আর নিয়ামত হতে পারে না। তো বলে যে ইমানটা হাসিল মানুষ কেমনে করবে, ইমান মানুষের হাসিল কেমনে হবে, তো বলেন যে ইমান মানুষের হাতে হবে যখন ইমানের জন্য সে একটু ত্যাগ স্বীকার করবে। তার কারণ হলো আজকে আমাদের কাছে ইমানের মূল্য এজন্য নাই যে ইমানের জন্য আমরা কোন ধরনের ত্যাগ স্বীকার করি নাই। এটা দুনিয়ার রীতি, এটা দুনিয়ার নিয়ম যে মানুষ যার জন্য ত্যাগ স্বীকার করে, তার পিছনে মানুষের পরিশ্রম লাগে, তার পিছনে মানুষের যার নাই খরচ হয়, ওই জিনিসের মূল্য আর কদর থাকে। আর যার যে জিনিসের পিছনে শ্রম দেয় হয় না, যে জিনিসের পিছনে তার কোন ত্যাগ স্বীকার হয় না, যে জিনিসের পিছনে তার যান না খরচ হয় না, ওদের মূল্য তার কাছে থাকে। আজকে আমাদের কাছে ইমানের এই জন্য নাই যে ইমানের জন্য আমরা কোন ত্যাগই স্বীকার করি নাই, ইমানের জন্য আমরা যান না খরচ করি নাই, ইমানের জন্য আমরা কোন মুজাহাদা কোন কোরবানি করি নাই, এই জন্য আজকে ইমানের মূল্য আমাদের কাছে নাই। এই জন্য বলেন যে ইমানের মূল্য ওই সময় হবে যখন কিন্তু আমরা ইমানের জন্য আমাদের যান মালকে খরচ করবো, আমাদের আমরা পরিশ্রম করবো, ত্যাগ স্বীকার করবো, মুজাহাদা করবো, যখন তখন ইমানের মূল্য আমাদের নিরাপদে আছে। আর এই আজকে দাওয়া তো এই জন্যই যে যাতে কিনা ইমানের জন্য আমরা ত্যাগ স্বীকার করার মস্ত করি, ইমানের জন্য যান মাল করার মস্ত করি, ইমানের জন্য আমরা মুজাহাদা করার মস্ত করি। আর ইমান যখন আমাদের হাসিল হয়ে যাবে তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দুনিয়ার জীবনও সুন্দর করে দিবেন এবং আখেরাত জীবনও সুন্দর।
আসল তো সুন্দর সুনা কি হাম ইন কিস্তোক সুনে আর সুনকর ইন কিস্তো সে আসর লেনে বালে বনে আর আসর লেকর ফির ইন কিস্তোকে মুতাবিক ইনকে মুতাবিক আপনি ডালনে বালে বনে তো ক্যা কিসে হে কেসা কিসে হে সাহাবাকে কে সাহাবি আর খাতাব ইন হরাব রদি আল্লাহ তাআলা কুনতে আর বমর রদি আল্লাহ তাআলা নে পুছা কে খাতাব ان تکالیف کی تقسیم بتلاؤ جو ایمان کے لیے تم پر آئی ہے، جو حالات جو مصیبتیں جو پریشانیاں جو تم پر آئی ہیں ادھر ان کی تقسیم پر بتلاؤ۔ خبار نے کہا کہ امیر المومنین آپ ذرا میری کمر کو دیکھے، جب کمر دیکھی تو عمر نے فرمایا کہ خبار ایسی کمر کو کسی کی نہیں دیکھی جیسی تمہاری ہے۔ فرمایا کہ امیر المومنین مجھے تو آگ کے انگاروں کو پیٹا جاتا تھا اور میری چربی سے میرے خون سے آگ گھستی تھی، کہنے کی وجہ سے کہ ایمان کی وجہ سے۔ ایک عورت کے غلام تھے، یہ جب اس کو یہ چلا کر جناب رسول کر اس نے کتاب دی سزا کے طور پر، ایمان کے لیے انہوں نے ہر تکلیف کو برداشت کیا۔ اتنی بڑی بڑی تکالیف، یہ تو سننے کا تو آسان سی بات ہے میرے کہنے آپ نے سیکھا، لیکن جن کے اوپر یہ تکلیفیں گزری ہیں تو ان کا ایمان کتنا مضبوط ہوگا۔ آج مسلمان کے ایمان کی کمزوری کی وجہ سے تھوڑی تھوڑی شکل ایمان کے تعلق پڑ جاتے ہیں۔ اللہ ہماری حفاظت فرمائے، یہ تکالیف اور برداشت کرتے ہیں۔ اور پھر اتنا ہی نہیں، جب فتوحات کا دروازہ کھلا اللہ کے طرف سے، اس لیے کہ ایمان والے کی علامت بتلائی گئی ہے، مومن کی علامت بتلائی گئی ہے کہ مومن جو کام کرتا ہے، جو بھی نیک عمل کرتا ہے، نماز پڑھی ہے، روزہ رکھا ہے، آپ لوگ تو اللہ کے راستے میں نکلے ہیں کہ اللہ کے راستے میں نکل کر کہ سردی کو برداشت کیا ہے، اپنے راحت آرام کو آگے پیچھے کیا ہے، تکلیف برداشت کی ہے، کہ مومن جو کام کرتا ہے کہ وہ اپنے اس عمل کا بدلہ کہ دنیا میں نہیں چاہتا، بلکہ وہ اس عمل کا بدلہ کہ جو اس پر ملنے والا ہے تکالیف اور مصیبت کا اور اس قربانیوں کا، کہ وہ بدلہ دنیا میں نہیں چاہتا بلکہ وہ بدلہ آخرت میں چاہتا ہے۔ اس لیے کہ اس کو پتا ہے کہ آج جو ملے گا وہ وقت ہی ملے گا اور تھوڑا ملے گا, کہ آخرت کے دباؤ سے تھوڑا اور وقت ہی کے موت تک, اور آخرت میں جو ملے گا استعمال کر کہ وہ ہمیشہ کے لیے ملے گا اور دنیا سے بہت زیادہ ملے گا. اس لیے مومن اپنے نیک عمل کا پسند نہیں کرتا, اور مومن جو کام کرتا ہے وہ اپنے اللہ کو راضی کرنے کے لیے کرتا ہے. کوئی دیکھ رہا ہے نہیں دیکھ رہا ہے, کوئی خوش ہے نہ خوش ہے, کیا اس کو کوئی پرواہ نہیں کہ میرا اللہ مجھ سے راضی ہو جائے. یہ اصل ہے کہ اپنے اس لیے مجھے حضرت صلی اللہ علیہ وسلم نے حضرت ابو ذر رضی اللہ تعالیٰ نے فرمایا تھا کہ ابو ذر اللہ کے معاملے میں کسی ملامت کرنے والے کی ملامت کی پرواہ نہ کرنا. اللہ کا حکم ہے, اللہ کا حکم ہے کرنے کا, جیسے دیکھنے کا طریقہ کیا ہے کیا مجھے کسی کی پرواہ نہیں کیا جائے کسی کہتے رہے. اور حضرت عبد صلی اللہ علیہ وسلم نے پیدائش سے لے کر آج تک ہر موقع کی دعا اور ہر موقع کی طریقہ بتلایا ہے. قرآن کہتا ہے ماں آتا تم رسول ومان آ تمہارو پنتا ہوں, کہ جو کچھ تمہیں تمہارا نبی دے اسے لے لو اور جس چیز سے روکے اس سے لے جاؤ. اللہ کا حکم ہے, نبی کا طریقہ اشتہار. تو اس میں ہمیں دنیا والوں کی کسی کی کوئی پرواہ نہیں کرنی, ہر حالت میں زندگی گزارنے میں. ابھی شادی اب جیسے نکاح ہے اس میں ماشاء اللہ بہت سارے نکاح بھی ہے, وقت تھوڑا رہ گیا تو نکاح ہے کہ نکاح میں حضرت صلی اللہ علیہ وسلم نے کہا کہ پیدائش سے لے کر موت تک ہر موقع کی دعا اور طریقہ بدلا ہے. ایسے نکاح کا طریقہ بھی, شادی کا طریقہ بھی, گلینے کا طریقہ بھی, کہ وہ آپ طریقے کار اس لیے کہ حضور حضرت صلی اللہ علیہ وسلم پر دین کو کامل اور مکمل کر دیا گیا. کہیں بھی انگلیاں رکھنے کی گنجائش نہیں ہے کہ اس کا دین نہیں ہے زندگی میں. دنیا میں ہر موقع کا دین ہے, ہر چیز کا دین ہے, صرف ضرورت ہے اس چیز کی کہ علماء سے پوچھا جائے کہ اس کا کیا دین ہے, اس میں نبی کا طریقہ کیا ہے, سمانے کا طریقہ کیا ہے, پریشانے کا طریقہ کیا ہے, کہ میں شادی کر رہا ہوں کہ اس میں طریقہ کیا ہے, کہ پڑوسیوں کے ساتھ مجھے کس طرح رہنا ہے, کہ رشتے داروں کے ساتھ مجھے کس طرح رہنا ہے, کہ ہر موقع کا دین بتلایا گیا ہے. فرمایا گزرا ہے کہ اللہ کے معاملے میں کسی ملامت کرنے والے کی ملامت کی پرواہ نہ کرنا. میں عرض کرا تھا کہ مومن کی دو علامت بتائی گئی ہے, کہ جو کام کرتا ہے اس کا بدلہ دنیا میں نہیں چاہتا, اور جو کام کرتا ہے وہ اپنے اللہ کو راضی کرنے کے لیے جب فتوحات کا دروازہ کھلا اللہ کے طرف سے, تو صحابہ کرام رضی اللہ اجمعین اس کا رویا کرتے تھے. کہیں کہیں ہماری تکلیفوں کا, ہماری مصیبتوں کا, ہم نے جو تکلیفیں مصیبتیں اٹھائی ہیں, کہیں اس کا بدلہ ہمیں دنیا میں نہیں ملتا ہے.
আমরা যে ইমানের উপরে মেহনতটা করব তো কেন করতে পারি না, ইমানের টাকাটা কেন উঠতে পারি না, তার কারণ হলো যে ইমানের কদর আর কিমত আমাদের অন্তরে নাই. বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অন্তরে ইমানের কদর কিমত কি বসাইছে. সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন তোমাদের দিনের মধ্যে ইমানের কদর আর কিমত, ইমানের মূল্য তো এই জন্য ইমানের জন্য যে কোনো ধরনের কুরবানি, ইমানকে বাঁচানোর জন্য, ইমানকে সংরক্ষণ করার জন্য যে কোনো ধরনের কুরবানি করতে তারা চলে যায়, যত ধরনের অবস্থা প্রবেশন যে কোনো অবস্থা মোকাবেলার ক্ষেত্রে তারা চলে যায়, যে কোনো ধরনের কষ্ট বরদাস্ত করতে চাইবে, তখন কিনা ইমানের কদর আর কিমত তাদের অন্তরে করতে বলেন যে হজরত ওমর রাদি আল্লাহু তাআলা আনহু একবার হজরত খাব্বাব রাদি আল্লাহু তাআলা আনহু খাব্বাব আপনি ইমানের জন্য কি কোরবানি করছেন একটু বলেন. তো বলেন হজরত খাব্বাব রাদি আল্লাহু তাআলা আনহু হজরত ওমর রাদি আল্লাহু তাআলা আনহুকে কোমরের কাপড় উঠায় দেখালেন যে আমি আপনি আমার কোমর দেখেন. তো বলেন যে দেখেন যে পরে কোমরের হাত দিয়া সুযোগ নাই. তবে কোমর রাজি আল্লাহ তাআলা বললেন যে এরকম কোমর তো আমি কারো দেখি নাই. তো বলেন যে হযরত খাব্বাব রাজি আল্লাহ বললেন যে আমাকে তো জ্বলন্ত কয়লার উপরে আমাকে হেসানো হতো, জ্বলন্ত কয়লার উপরে আমাকে রাখা হতো, আমাকে টানা হেসনা করা হতো জ্বলন্ত কয়লার উপরে, আর বলেন যে আমার রক্ত আর চর্বি দিয়ে উনি আপনি আত্মনিষ্ঠ, আমার রক্ত আর চর্বি পরে উনি আত্মনিষ্ঠ অনেক অবস্থা আমাদের আমার উপরে গেছে। তো বলেন যে এইভাবে ইমানের জন্য যে কোনো ধরনের কোরবানি করতে তাহলে তৈরি হয়েছেন, যেহেতু ইমানের কবর ছিল তাদের অন্তরে আসে। এগুলো বলেন যে আমরাও ইমানের কদর আর কিমত আমাদের অন্তরে নাই, আমরা ইমানের জন্য কোরবানি করতে পারি না, ত্যাগ স্বীকার করতে পারি না। তখন হযরত বলেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামের অন্তরে ইমানের কদর আর কিমত বসাইছেন, তখন ইমানের জন্য যে কোনো ধরনের কোরবানি করতে তারা তৈরি হয়ে গেছে। বলেন যে আজকে আবাই কেরামের ঘটনা আমরা শুনি, কিন্তু আমাদের দিলের মধ্যে কোনো আসর হয় না। তালিমের হালকায় আমরা বসি, তালিমের হালকায় বসে আমরা আবাই কেরামের কোরবানির কথা শুনি, কিন্তু আবাই কেরামের কোরবানির কথা শুনে বলে শোনা শোনামই হয় শুধু, কিন্তু ওই সমস্ত ঘটনা দিয়ে যে আমরা দিলের মধ্যে আসর নিব, দিলের মধ্যে যে আমাদের আসর ফায়দা হবে এরকম হয় না, বলে শোনা শোনানোই হয়। এই জন্য বলেন যে আমাদের দিলের মধ্যে যাতে আসর পয়দা হয়, সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সব মওকার হুকুম শিখাইছেন, তরিকা শিখাইছেন, পয়দার মধ্যে কি কি দোয়া কোন কোন দোয়া পড়তে হবে এগুলি শিখাইছেন, কোন কাজটা কিভাবে করতে হবে, কোন কাজের কি তরিকা, এটাও আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে শিখাইছেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে কোনো কাজ করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী করতেন। তো বলেন যে খানা পিনা, পোশাক পরিচ্ছদ, বিবাহ সাজি যেটাই করুক না কেন আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এইটাই আল্লাহ আল্লাহ তাআলা বলছেন যে মা আতা তুমুর রাসূল ফাকুলুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, যে রাসূল তোমাদেরকে যা দিয়েছেন ওইগুলি তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যে সমস্ত জিনিস থেকে বিরত রাখতেছেন ওই সমস্ত জিনিসের থেকে তোমরা বিরত থাকো। তোমার যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমরা যেটা জানি না, সেটা তো ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করতে হবে, ওলামায়ে কেরামের থেকে জানতে হবে যে আমি কোন কাজটা কিভাবে করবো, এটা আমাদের জানাটা আমাদের জন্য আমাদের উপরে ফরজ করা হয়েছে, জানতে হবে। আমাদের কোনোভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখেছিল ওগুলি জানতে হবে এবং তরিকাটা জানতে হবে। সেইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বুঝি যখন আমি আমল করবো, তখন বিবাহ শাদী হোক, খানা পিনা হোক, পেশা শরীফে হোক, ঘরবাড়ি হোক, যেটাই আমরা করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি আমরা করি, তো বলেন যে সেটা আমাদের এভাবেই পরিণত হবে, আল্লাহ তাআলার কাছে এটার মূল্য হবে। আর বলেন যে কোনোভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, মানুষকে আল্লাহর কথা বলা, আখেরাত মুখী করা মানুষকে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবচেয়ে বড় চিন্তা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন দিয়েই কাজটা করতেন। তো বলেন আজকে যখন আমাদের থেকে দাওয়াতের নিয়ামত চলে গেছে, তো বলেন যে তখন আমাদের ইমানের মধ্যে দুর্বলতা আসছে, আমলের মধ্যে দুর্বলতা আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আর আমরা আমল করতে পারি না, আমাদের খেয়াল কৃষির মতো আমরা আমল করি। এই জন্য বলেন যে কোনো যে কোনো কাজ আমরা করবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে আমাদেরকে করতে হবে। তোমাদের বিবাহ সাদীর কাজটা, তো বলেন বিবাহ সাদী, যেমন বিবাহ সাদী এটা একটা বলেন যে মানুষের জরুরত, মানুষ যে কোনো জরুরত যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করে, ওইটা দুনিয়ার কাজ হলেও ওইটা আল্লাহ তাআলার কাছে ইবাদত পরিগণ্য হয়, দুনিয়ার কাজ হলেও সেটা আল্লাহ তাআলার কাছে কাজ করতে হয়। তো কাজে আমাদেরকে চেষ্টা করতে হবে, তো যে কোনো কাজ আমরা করবো তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে জেনেই করতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে আমাদেরকে করতে হবে, তখনই কিনা ওই কাজটা আল্লাহ তাআলার কাছে ইবাদত পরিগণ্য হবে, ওই কাজের বদলা ওই কাজের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে আশীর্বাদ দিবে। তো ওয়াক্ত পড়া রয়ে গিয়া থোড়ে সে লিখা হে মাঝমা ইসি দ্বারা বেঠা রে বসে রে পড়া জায়গা যাবো না, তিন তিন দশ বিল লেকার আপনি তিন তিন দিয়ে মেসে বেটা পূজা করতে রে সরো সরসা করে। তো বলেন যে অল্প সময় বাকি হয়েছে, এটা দুর্বল সকল সকল না আছে যে আমরা পুরা করতে থাকবো। আপ বলেন যে আমরা আমলের মধ্যে কাজ সম্পর্ক করবো না, তো ইনশাল্লাহ।